শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
ডক্টর মাহমুদ হেসাবির দিক নির্দেশনায় 1931 সালে ইরানিয়ান ফিজিক্স সোসাইটিকে আরও উন্নত ও সমৃদ্ধ করার জন্য ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সোসাইটি অব ইরান নামে প্রথম একটি সংস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। বিজ্ঞান গবেষণা সংক্রান্ত নবগঠিত এই সোসাইটির অন্যতম উদ্দেশ্য ছিল ইরানে পদার্থ বিদ্যা সংক্রান্ত গবেষণা ও শিক্ষার মানকে উন্নত করা এবং শিক্ষাবিদদের জ্ঞান ও তথ্যকে আরও সমৃদ্ধ করা। পদার্থবিজ্ঞান এমন একটি বিষয় ইরানে যার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আধুনিক যুগেও এক্ষেত্রে ইরানি গবেষকরা কাজ করে যাচ্ছেন। আজকের অনুষ্ঠানে আমরা সমকালীন ইতিহাসে পদার্থবিজ্ঞানে ইরানি গবেষকের অবদান ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলব। আশা করি আপনাদের সঙ্গ পাব।
প্রাচীনকাল থেকে মানুষ বস্তুর আকার, গঠন ও এর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে বোঝার বা জানার চেষ্টা করত। তারা এটাও অনুসন্ধানের চেষ্টা করত কেন একক বস্তুর গঠন, প্রকৃতি ও বৈশিষ্ট্য এক এক রকমের, কেন কোনো কোনো বস্তুর ওজন বেশি হয়। অ্যারিস্টটলের আগে পদার্থবিদ্যা সম্পর্কিত গবেষণার বেশিরভাগই জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে করা হয়েছিল, কিন্তু জ্যোতির্বিজ্ঞান বিষয়ে যেসব প্রশ্ন উত্থাপিত হতো তার বেশিরভাগ জবাব ছিল কুসংস্কারাচ্ছন্ন, অথবা যেসব বৈজ্ঞানিক জবাব পাওয়া যেত তার বেশিরভাগই ছিল ভুলে ভরা। খ্রিস্টীয় 1700 আগে ইতালির পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ ও দার্শনিক গ্যালিলিও পদার্থবিজ্ঞানের গবেষণালব্ধ তাত্ত্বিক জ্ঞানকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন পরীক্ষার ফলাফল ব্যবহার করেছিলেন। তিনি বিভিন্ন গবেষণার ফলাফলকে তাত্ত্বিক কাঠামোর মধ্যে আনতেন এবং সেই ফর্মুলাকে ব্যবহার করে তিনি বেশ কয়েকটি সফল পরীক্ষা চালান। গ্যালিলিওর পর নিউটনও গবেষণা ক্ষেত্রে তার নিজস্ব তত্ত্ব বা থিওরি তুলে ধরেন এবং তার পরীক্ষা ও গবেষণা কর্মও ছিল সফল।
এইভাবে বৈজ্ঞানিক এবং ব্যবহারিক ক্ষেত্রে পদার্থবিজ্ঞান বিশেষ স্থান অধিকার করে নেয় এবং শুরু হয় নতুন যুগের সূচনা। দিনকে দিন পদার্থবিজ্ঞান আরও উন্নত ও সমৃদ্ধ হতে থাকে এবং এর বিষয়বস্তু তথা শাখা প্রশাখাগুলো আরও বিস্তৃত হতে থাকে। বর্তমানে পদার্থবিজ্ঞান এমন পর্যায়ে পৌঁছেছে যে এর সূত্রগুলোতে ক্ষুদ্রতম পারমাণবিক মাত্রা থেকে মহাকাশের জটিল সব বিষয় পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে পদার্থবিদ্যা অন্যান্য বিজ্ঞানের সাথে শক্তিশালী শেকলের মতো যুক্ত হয়েছে এবং খুব দ্রুত গতিতে এর উন্নয়ন ঘটছে। ইরানে প্রাচীনকাল থেকেই আজ অবধি গবেষকরা পদার্থবিজ্ঞানকে মৌলিক বিজ্ঞানগুলোর মধ্যে একটি হিসাবে গুরুত্ব সহকারে বিবেচনা করে আসছেন। বহু চিন্তাবিদ ও গবেষক এক্ষেত্রে অবদান রেখেছেন। আধুনিক ইরানে বিশ্ববিদ্যালয়ের নামকরা একজন পদার্থবিজ্ঞানী হচ্ছেন অধ্যাপক মাহমুদ হেসাবি। পদার্থবিজ্ঞানে গবেষণা ও অগ্রগতিতে তিনি অসামান্য অবদান রেখেছেন।
মাহমুদ হেসাবি 1903 সালের ফেব্রুয়ারিতে রাজধানী তেহরানে জন্মগ্রহণ করেন। শিশু জীবনের প্রথম 4 বৎসরে তিনি তেহরানে কাটিয়েছেন এবং 7 বৎসর বয়সে লেবাননের রাজধানী বৈরুতে প্রাইমারি স্কুলে পড়ালেখা শুরু করেন। একই সময়ে তিনি তার মায়ের কাছ থেকে ধর্মীয় শিক্ষা এবং ফার্সি সাহিত্য শিখেছিলেন। তিনি কোরআন শরীফ ও দিওয়ানে হাফিজ পুরাই মুখস্থ বলতে পারতেন। এছাড়া শেখ সাদির বুস্তান ও গুলেস্তান, ফেরদুসির শাহনামা, মাওলানা রুমির মাসনাবি প্রভৃতি খুব ভালোভাবে রপ্ত করেছিলেন। প্রাইমারি ও হাইস্কুল জীবন শেষ করে তিনি বৈরুতে আমেরিকান কলেজে পড়াশোনা অব্যাহত রাখেন। তিনি মাত্র 17 বৎসর বয়সে সাহিত্যে অনার্স এবং 19 বৎসর বয়সে জীববিজ্ঞানে অনার্স পড়া শেষ করেন। এরপর অসাধারণ প্রতিভার অধিকারী মাহমুদ হেসাবি বৈরুতে ফ্রান্সের পরিচালিত বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অনুষদ থেকে সড়ক ও নির্মাণ ক্ষেত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি চিকিৎসা, গণিত শাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় জ্ঞান অর্জন করেন। 25 বছর বয়সে তিনি পদার্থবিজ্ঞানে উচ্চতর ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
আমেরিকার অত্যাধুনিক পরীক্ষা কেন্দ্রগুলোতে অধ্যাপক মাহমুদ হেসাবি পছন্দের কাজ বা চাকরি পাওয়ার পরও তিনি ইরানে ফিরে আসার সিদ্ধান্ত নেন। ইরানে ফিরে আসার পর দেশের অবকাঠামোগত উন্নয়নে তিনি বিরাট অবদান রাখেন। উদাহরণস্বরূপ, তিনি প্রথম ইরানে অবকাঠামো নির্মাণের জন্য জমির মাপযোগ ও জরিপ কাজ আধুনিকায়ন করা, প্রথম অত্যাধুনিক রাস্তা নির্মাণ কৌশল, প্রথম যাযাবরদের জন্য শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা, উচ্চতর জ্ঞানচর্চা কেন্দ্র প্রতিষ্ঠা, শিক্ষক সমিতি গঠন করা, প্রথম বিশেষজ্ঞ পর্যায়ের হাসপাতাল নির্মাণ, প্রথম রেডিও স্টেশন স্থাপন, প্রথম আবহাওয়া কেন্দ্র স্থাপন ইরানের স্থানীয় সময় নির্ধারণ পদ্ধতি ক্ষেত্রে অবদান রাখেন। এছাড়া তিনি ইরানে প্রথম রেডিওলজি ডিভাইস স্থাপন ও তার চালু করেন। তিনি শিক্ষা বিষয়ক উচ্চ পরিষদ গঠন, ইরানে প্রথম আধুনিক মানমন্দিরের ভিত্তি স্থাপন, প্রথম জলবিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন তথা জেনারেটরের ব্যবহার শুরু করেন। অধ্যাপক মাহমুদ হেসাবি ফার্সি ভাষা বিষয়ক সংস্থা প্রতিষ্ঠা এবং তেহরান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার বিধিমালা প্রণয়নে অবদান রেখেছিলেন। তিনি মোসাদ্দেক সরকারের মন্ত্রিসভার সংস্কৃতি মন্ত্রীও ছিলেন কিছুদিন।
অধ্যাপক মাহমুদ হেসাবি ডাবল তরঙ্গের ব্যাখ্যা সম্বলিত কানুন গ্রন্থ লিখে খ্যাতি অর্জন করেন। এছাড়া হাইস্কুলে পাঠযোগ্য পদার্থবিজ্ঞানের উপর তিনি বই লিখেন। আর্থিক ব্যবস্থাপনা নিয়েও তিনি একটি গ্রন্থ রচনা করেন। আন্তর্জাতিক ম্যাগাজিনে বিজ্ঞান সংক্রান্ত অনেক নিবন্ধ লিখেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। অধ্যাপক মাহমুদ হেসাবি ইংরেজি, আরবি, ফ্রান্স ও জার্মানি ভাষায়ও পূর্ণ দক্ষতা অর্জন করেন। এছাড়া তিনি বেশ কিছু নিবন্ধ লেখা ও গবেষণা কাজে সংস্কৃতি, পাহলাভি, গ্রিক, ইতালি, রুশ ও তুর্কি ভাষার ব্যবহার করেছেন। ১৯৮৭ সালে ইরানের ফিজিক্স কংগ্রেসের পক্ষ থেকে তিনি আধুনিক পদার্থবিজ্ঞানের জনকের উপাধি লাভ করেন। তিনি ১৯৯০ সালে আন্তর্জাতিক বিজ্ঞান সোসাইটির পক্ষ থেকে দ্য ফার্স্ট সায়েন্টিফিক ম্যান অব দ্য ওয়ার্ল্ড মর্যাদার স্বীকৃতি পান। এর পাশাপাশি অধ্যাপক মাহমুদ হেসাবি তেহরান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেয়েছিলেন। ইরানের এই প্রখ্যাত গবেষক ও শিক্ষাবিদ ডক্টর মাহমুদ হেসাবি ১৯৯২ সালের সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য জেনেভা বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই তিনি মারা যান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানে শেষ করছি। আগামী আসরে আমরা অধ্যাপক মাহমুদ হেসাবির জীবনের আরও কিছু দিক এবং ইরানের সমকালীন ইতিহাসের আরেকজন খ্যাতনামা গবেষকের গবেষণা কর্ম ও অবদান সম্পর্কে কথা বলব। আশা করছি তখনও আপনাদের সবার সঙ্গ পাব।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসালামের জনৈক হাওয়ারির বংশধর ছিলেন পাদ্রি শামউন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রশ্ন তুলে ধরেন আর রাসূলুল্লাহ তার সব প্রশ্নের জবাব দেন, ফলে শামউন তার প্রতি ঈমান আনেন এবং তার নবুয়াতকে সত্য বলে স্বীকার করে নেন। পাদ্রি শামউন রাসুলে খোদাকে আকল বা বুদ্ধিবৃত্তির শ্রেণীবিভাগ বর্ণনার অনুরোধ জানালে উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলের নানা শ্রেণী ও সেগুলোর কল্যাণ সম্পর্কে ধারাবাহিক বর্ণনা দেন। সেই বর্ণনার প্রথম অংশ আমরা গত পর্বে তুলে ধরেছি, এবার রয়েছে এর বাকি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ হল লজ্জা, আর লজ্জা থেকে উচ্ছারিত হয় নমনীয়তা, দয়াশীলতা, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পাহারার প্রতি মনোযোগ, দৈহিক ও মানসিক সুস্থতা, মন্দ থেকে দূরে থাকা, সমৃদ্ধি, দানশীলতা, বিজয় এবং মানুষের মাঝে সুনামের সাথে স্মরণ। এগুলো বিবেকবান ব্যক্তি তার লজ্জা থেকে অর্জন করে। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর নসিহত গ্রহণ করে এবং তার অপমানকে ভয় করে। আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা থেকে উচ্চারিত হয়। এক, দয়া; দুই, পরিণামদর্শিতা; তিন, আমানত রক্ষা; চার, খেয়ানত বর্জন; পাঁচ, সত্যবাদিতা; ছয়, লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা; সাত, সম্পদের পরিশুদ্ধি; আট, শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি; নয়, অসঙ্গত কাজ করতে নিষেধ করা; দশ, বোকামি বর্জন। বিবেকবানরা এসব বিষয় ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা থেকে পেয়ে থাকেন। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে ব্যক্তিত্ব ও স্থিরচিত্তের অধিকারী হয় এবং যার মধ্যে লঘুচিত্ততা আর মূর্খতা থাকে না এবং যে ক্ষমাশীল হয় ও মার্জনা করে।
বিশ্বনবী আরো বলেন, আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ অর্থাৎ অব্যাহতভাবে সৎ কাজ করে যেসব সুফল পাওয়া যায় সেগুলো হচ্ছে: এক, অশ্লীল কথাবার্তা বর্জন; দুই, মনের উৎকণ্ঠা থেকে দূরে থাকা; তিন, সতর্কতা অবলম্বন; চার, ইয়াকিন তথা অবিচল বিশ্বাস; পাঁচ, মুক্তিপ্রিয়তা; ছয়, আল্লাহর অনুগ্রহ; সাত, কোরআনের প্রতি সম্মান; আট, শয়তান থেকে দূরে সরে যাওয়া; নয়, ন্যায়কে মেনে নেয়া; এবং দশ, হক ও ন্যায্য কথা বলা। এগুলো বিবেকবান ব্যক্তি ভালো কাজে অবিচ্ছিন্নভাবে সৎ কাজে প্রবৃত্ত হওয়ার ফলে লাভ করে থাকে। ধন্য সেই ব্যক্তি যে নিজের ভবিষ্যৎ ও পরকালের চিন্তায় থাকে আর দুনিয়ার ধ্বংস থেকে শিক্ষা নেয়। আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ, মন্দকে ঘৃণা করা থেকে লাভ করা যায়: এক, ব্যক্তিত্ব ও মর্যাদা; দুই, সহিষ্ণুতা; তিন, উপকার করা; চার, পরিকল্পনার উপর স্থির থাকা; পাঁচ, সঠিক পথকে আগলে রাখা; ছয়, আল্লাহর প্রতি বিশ্বাস; সাত, প্রাচুর্য; আট, নিষ্ঠা; নয়, সব অনর্থক কাজ বর্জন; এবং দশ, যা কিছু তার জন্য উপকারী তা বজায় রাখা। এগুলো বিবেকবানেরা মন্দকে ঘৃণা করার মাধ্যমে অর্জন করে থাকে। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর হক পথে পদক্ষেপ নেয় আর তার পথেই চলে।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামুনের প্রশ্নের জবাবে আরও বলেছিলেন, বুদ্ধিবৃত্তির অন্যতম কল্যাণ হিসেবে উপদেশদাতার অনুসরণ থেকে লাভ হয়: এক, বুদ্ধির বিকাশ; দুই, আত্মিক পূর্ণতা সাধন; তিন, ভালো পরিণাম; চার, ভর্ৎসনার হাত থেকে মুক্তি; পাঁচ, গ্রহণীয় হওয়া; ছয়, বন্ধুত্ব; সাত, অন্তরের প্রসারতা; আট, ন্যায়বিচার বা ইনসাফ; নয়, কাজকর্মে উন্নতি; এবং দশ, আল্লাহর আনুগত্যের শক্তি সঞ্চার। ধন্য সেই ব্যক্তি যে নাফসের দ্বারা পরাস্ত হওয়া থেকে নিরাপদ থাকে। এগুলো হলো সেই বৈশিষ্ট্য যা আকল থেকে উৎপত্তি লাভ করে। এ পর্যায়ে শামুন বিশ্বনবীকে বলেন, মূর্খদের চিহ্নগুলো আমাকে বলুন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যদি তার সঙ্গে তথা মূর্খের সঙ্গে মেশো, সে তোমাকে কষ্ট দেবে। যদি তার থেকে দূরে সরে যাও, তোমার বদনাম করবে। যদি তোমাকে দান করে, তাহলে তোমার উপর করুণার গর্ব করবে, আর তুমি যদি তাকে দান করো, তাহলে অকৃতজ্ঞ হবে। তাকে যদি কোনো গোপন কথা বলো, তাহলে সে খেয়ানত করবে, আর তোমাকে যদি সে কোনো গোপন কথা বলে, তাহলে তোমার প্রতি অভিযোগ তুলবে। মূর্খ যদি ক্ষমতাবান হয়, তাহলে অরাজকতা করে এবং রূঢ় ও নিষ্ঠুর হয়। যদি নিঃস্ব হয়, তাহলে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। যদি আনন্দিত হয়, তাহলে সীমা ছাড়িয়ে যায় এবং অবাধ্য হয়। আর যদি দুঃখিত হয়, তাহলে নিরাশ হয়ে পড়ে। মূর্খ যদি হাসে, তাহলে অট্টহাসি দেয়; আর যদি কাঁদে, তাহলে পশুর মতো গর্জন করে। মূর্খ ব্যক্তি সৎ লোকদের সঙ্গে ঝগড়া করে, আল্লাহকে ভালোবাসে না এবং তাকে মান্য করে না, তার কাছ থেকে লজ্জা পায় না এবং তাকে স্মরণ করে না। তুমি যদি তাকে খুশি করো, তাহলে তোমার এমন গুণের প্রশংসা করবে যা তোমার মধ্যে নেই, আর যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে তোমার প্রশংসাকে বিনষ্ট করবে আর মিথ্যা প্রচারে তোমার বদনাম ছড়াবে। এগুলো মূর্খদের পন্থা।
এরপর পাদ্রী শামুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইসলামের নিদর্শন কি আমাকে বলুন। রাসুল বললেন, বিশ্বাস, জ্ঞান এবং কর্ম। পাদ্রী শামুন প্রশ্ন করেন, ইমানের, জ্ঞানের ও কর্মের চিহ্ন কি। রাসুল বললেন, ইমানের চিহ্ন চারটি: আল্লাহর একত্বের স্বীকারোক্তি, তার প্রতি বিশ্বাস স্থাপন, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস আর তার রাসুলগণের প্রতি বিশ্বাস। আর জ্ঞানের চিহ্ন চারটি: আল্লাহকে চেনা, তার বন্ধুদের পরিচয় জানা, তার ফরজগুলোকে জানা এবং সেগুলোর সংরক্ষণ করা যাতে সেসব সঠিকভাবে সম্পাদিত হয়। আর কর্মের চিহ্ন হল নামাজ, রোজা, জাকাত এবং নিষ্ঠা তথা ইবাদতকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করা।
নও মুসলিমদের আত্মকথা।
শ্রোতা বন্ধুরা, ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের আত্মজীবনীমূলক অনুষ্ঠান নও মুসলিমের আত্মকথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
সৃষ্টিকর্তাকে জানা ও তার উপাসনা করা মানুষের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় দিক। ঐশী ধর্মগুলোর আবির্ভাবের পর মানব সমাজ বিশ্ব সৃষ্টির অনেক অজানা রহস্য সম্পর্কে জানার পাশাপাশি তাদের দায়িত্ব কর্তব্যের বিষয়েও সচেতন হয়ে ওঠে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। পবিত্র কোরআন শরীফ মানুষের সৌভাগ্য অর্জন এবং সঠিক পথে চলার গাইডলাইন। সর্বশেষ ধর্ম হিসেবে আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। প্রায় 1500 বছর আগে পৃথিবীতে ইসলাম এলেও সত্যসন্ধানী মানুষ এখনও নানা কারণে এই ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা আরেকজন নও মুসলিমের ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কাহিনী তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
অধ্যাপক ব্রেকার লিগেনহাউজেন 1953 সালে আমেরিকার একটি ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই জীবন সম্পর্কে তার জানার অনেক আগ্রহ ছিল। এ ব্যাপারে তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার মধ্যে সৃষ্টিকর্তা এবং ঐশী ধর্মগুলোর ব্যাপারে অনেক প্রশ্ন ছিল, কিন্তু এসব প্রশ্নের যথাযথ উত্তর আমি কখনোই খুঁজে পাইনি। আমি যাকে এসব প্রশ্ন করেছি সেই বলেছে, এখন মনে মনে বিশ্বাস রাখো, এরপর বড় হলে এর উত্তর বা কারণগুলো বুঝতে পারবে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে, বড় হয়েও এসব প্রশ্নের কোনো উত্তর আমি খুঁজে পাইনি।
উদাহরণ হিসেবে তিনি বলেন, মাসিহ বা ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এই বিশ্বাস খ্রিস্টান সমাজে ব্যাপকভাবে প্রচলিত, কিন্তু ইঞ্জিল শরীফের কোথাও আমি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এ ধরনের কোনো উক্তি পাইনি। এ বিষয়ে আমি গির্জার পাদ্রীদের কাছে প্রশ্ন করলে তারা উত্তর দিলেন, এটা ঠিক যে ইঞ্জিলে ঈসা আলাইহিসসালামের আল্লাহর পুত্র হওয়ার ব্যাপারে কোনো বক্তব্য নেই, তবে ঈসার কথাবার্তা থেকে বুঝে নিতে হবে যে তিনিই আল্লাহর পুত্র। কিন্তু পাদ্রীদের এই জবাবে আমি সন্তুষ্ট হতে পারিনি, তাই ধর্মের ব্যাপারে এক ধরনের অবিশ্বাস নিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করি। নওমুসলিম লিগেনহাউজেন যখন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, তখন খ্রিস্টান ধর্মের প্রতি তার বিশ্বাস পুরোপুরি উঠে যায়। কিন্তু পরবর্তীতে তিনি যখন টেক্সাস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ শুরু করেন, তখন সেখানে বেশ কজন মুসলিম ছাত্রের সঙ্গে তার পরিচয় ঘটে। ওই পরিচয় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তিনি যেন নতুন জীবন ফিরে পান।
এ ব্যাপারে তিনি বলেছেন, পড়ালেখা শেষ করে আমি দক্ষিণ টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করি এবং সেখানে বেশ কজন মুসলিম ছাত্রের সঙ্গে পরিচয় হয়। ওইসব ছাত্র ইরান, লেবানন, পাকিস্তান, ফিলিস্তিন, জর্দান ও নাইজেরিয়া সহ বিভিন্ন মুসলিম দেশ থেকে এসেছিল। বিভিন্ন বিষয়ে মুসলিম ছাত্রদের দৃষ্টিভঙ্গি আমাকে তাদের ব্যাপারে আগ্রহী করে তোলে। আমি লক্ষ্য করি ধর্মের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম, যা এর আগে আমি আর কখনো দেখিনি। তাই আমি ওই ছাত্রদের ধর্মবিশ্বাস নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করি। ইসলামের বিভিন্ন শিক্ষার সঙ্গে যতই পরিচিত হতে থাকি, ততই এ ধর্মের প্রতি আমার আগ্রহ বাড়তে থাকে।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সময় নমুসলিম অধ্যাপক লিগেন হাউজেন যেসব মুসলিম ছাত্রের সঙ্গে পরিচিত হন তাদের মধ্যে একজন ছিল ইরানি ছাত্র। ওই ছাত্রের কথাবার্তা, আচরণ ও ধর্মীয় বিশ্বাস ইসলাম ধর্মের ব্যাপারে আরও চিন্তা গবেষণা করতে তাকে প্রেরণা যোগায়। এ ব্যাপারে তিনি বলেছেন, ওই ইরানি ছাত্রের সঙ্গে ধর্মের বিভিন্ন দিক নিয়ে আমার কথাবার্তা হয়। আমি লক্ষ্য করি ছেলেটি তার ধর্মবিশ্বাসে খুবই অটল এবং আন্তরিক। এরপর আমি মসজিদে যাতায়াত শুরু করি এবং মুসলমানদের সঙ্গে কথা বলে ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারি। আমার উদ্দেশ্য ছিল কেবল ইসলাম ও মুসলমানদের চিন্তা বিশ্বাস সম্পর্কে জানা, কিন্তু ইসলাম সম্পর্কে যতই জানার চেষ্টা করি নিজের অজান্তেই আমি এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। শেষ পর্যন্ত ইসলামকেই আমার জীবন বিধান হিসেবে বেছে নেই। ইসলাম গ্রহণের পর নিজের কার্ল নাম পরিবর্তন করে মোহাম্মদ নামটি বেছে নেই।
ইসলামের কিছু বৈশিষ্ট্য এ ধর্মকে চিরন্তন করে রেখেছে। আসলে ইসলাম এমন এক জীবন্ত ধর্ম যার শিক্ষা ও দিক নির্দেশনা সব যুগে মানুষের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের সমাধান দেয়, কারণ এ ধর্ম মানব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইসলাম মানুষকে জ্ঞানার্জন ও গবেষণার প্রতি আহ্বান জানায় যাতে মানুষ জীবন চলার ক্ষেত্রে সঠিক পথ বেছে নিতে পারে। নওমুসলিম অধ্যাপক মোহাম্মদ লিগেন হাউজেনও ইসলামের উপর গবেষণা চালিয়ে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পান। এ সম্পর্কে তিনি বলেন, ইসলামের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তা হচ্ছে এ ধর্ম এমন সব প্রশ্ন করাকে স্বাগত জানায় যা সবসময় আমার মনের মধ্যে ঘুরপাক খেত। মুসলমানের সঙ্গে কথা বলে আমি খুব সহজেই এসব প্রশ্নের উত্তর খুঁজে পাই, যা নিয়ে পাদ্রীদের সঙ্গে আমার বিতর্ক হতো। মুসলমানদের কাছে ন্যায় বিচার সম্পর্কে প্রশ্ন করা হলে তারা হযরত আলী আলাইহিসসালামকে উদ্ধৃত করে বলেন, সব কিছুকেই তাদের নিজ নিজ অবস্থানে স্থাপন করা হচ্ছে ন্যায় বিচার।
নওমুসলিম অধ্যাপক মোহাম্মদ লিগেন হাউজেন আরও বলেন, এই ধর্মের আরেকটি বিষয় আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে, আর তা হচ্ছে এই ধর্ম মানুষকে চিন্তা গবেষণার প্রতি আহ্বান জানায়, কিন্তু খ্রিস্টান ধর্মে চিন্তা গবেষণা কিংবা প্রশ্ন করারই কোনো সুযোগ নেই। যদিও পাদ্রীদের অনেকেই দাবি করতেন সব প্রশ্নেরই সুস্পষ্ট জবাব রয়েছে। মুসলমানদের কাছে কোনো বিষয়ে জানতে চাইলে তারা বিভিন্ন উদ্ধৃতি দিয়ে আমার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতেন এবং ঠিকই সুন্দর ও যুক্তিসঙ্গত জবাব বের করে আনতেন।
হযরত আলী আলাইহিসসালামের বিভিন্ন বক্তৃতার সংকলন নাহজুল বালাগা বহু গবেষকের দৃষ্টি আকর্ষণ করেছে। ইরানের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ ও লেখক শহীদ মর্তজা মুতাহারি নাজুল বালাগা সম্পর্কে বলেছেন, এ গ্রন্থে এমন সব বিষয় স্থান পেয়েছে যা কোনো সময় স্থান কিংবা ব্যক্তির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি নাহজুল বালাগাকে কোরআনের প্রতিচ্ছবি এবং কোরআনের সন্তান হিসেবে অভিহিত করেছেন। অধ্যাপক মোহাম্মদ লিগেন হাউজেন নাহজুল বালাগা সম্পর্কে বলেন, তার বহু প্রশ্নের উত্তর তিনি এ গ্রন্থের মাধ্যমে পেয়ে গেছেন। তিনি বলেন, নাহজুল বালাগা পড়ার মধ্য দিয়ে আমি ইসলাম সম্পর্কে চিন্তা গবেষণা শুরু করি। এ গ্রন্থের মাধ্যমে আমি হযরত আলী আলাইহিসসালামের ব্যক্তিত্ব এবং ইসলামের শিয়া মাযহাব সম্পর্কে জানতে পারি।
নওমুসলিম অধ্যাপক মোহাম্মদ লিগেন হাউজেন বর্তমানে ইরানে শিক্ষকতা করছেন এবং তিনি ইসলাম ধর্মকে সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে চান। এ ব্যাপারে তিনি বলেন, কেউ মানুক আর না মানুক, ইসলামের বিধিবিধান কেবল মুসলমানদের জন্য নয় বরং সারা বিশ্বের মানুষের সৌভাগ্য ও কল্যাণের জন্য। আমাদের সবার উচিত ইসলামের নৈতিক, আধ্যাত্মিক ও রাজনৈতিক শিক্ষাগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেয়া, যাতে এই ধর্ম সম্পর্কে সব রকম ভুল বোঝাবুঝির অবসান হয় এবং ইসলামের ছায়াতলে সবাই শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে।
প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি রেজওয়ান হোসেন,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আজকের আসরের শুরুতেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের একটি হাদিস শোনাব। তিনি বলেছেন, তোমাদের মধ্যে যারা বিনয়ী, নম্র এবং অমায়িক, তারাই আমার নিকট সবচেয়ে প্রিয়।
রাসুলে খোদার প্রিয় হওয়ার জন্য আমরা সবাই অন্যের সঙ্গে আন্তরিকতাপূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ। তিনি লিখেছেন, নিরপেক্ষ সংবাদের কারণেই আমি রেডিও তেহরান শুনে থাকি। মধ্যপ্রাচ্য সহ ইসলামী দুনিয়ার খবরের একমাত্র ভরসাস্থল রেডিও তেহরান। বর্তমানে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে পশ্চিমা মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার রেডিও তেহরান এবং এটির ওয়েব পেজ পার্স টুডে। বিশ্ব সংবাদে ফিলিস্তিন প্রসঙ্গ নিয়ে একটি আলাদা পর্ব রাখার প্রস্তাব রেখে চিঠির সমাপ্তি টেনেছেন তিনি।
ভাই জাকারিয়া চৌধুরী যুবরাজ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইসরায়েলে আলাক্সা তুফান অভিযান শুরুর পর আমাদের বিশ্ব সংবাদে ফিলিস্তিন সংক্রান্ত খবরই বেশি গুরুত্ব দিয়ে প্রচার হচ্ছে, তাই আলাদা পর্ব প্রচারের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। ইমেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইহুদিবাদী ইসরায়েলে ফিলিস্তিনিদের বিরোচিত অভিযান এবং গাজা উপত্যকায় ইসরায়েলের পাশবিক হামলা সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে SM নাজিমউদ্দিন লিখেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা আকস্মিক অভিযান চালিয়ে ইসরায়েলের শক্তির ভারসাম্য নষ্ট করে দেওয়ায় তারা পাগলা কুকুরের মতো গাজার নিরস্ত্র জনগণ ও আবাসিক ভবনগুলোর উপর ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু জালিমের উপর মজলুমের বিজয় নিশ্চিত। কারবালাই তরবারির উপর যেভাবে রক্তের বিজয় নিশ্চিত হয়েছিল, মজলুম ফিলিস্তিনি জাতির আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে ইনশাআল্লাহ।
একই বিষয়ে IRIB ফ্যান ক্লাব রংপুর জেলা শাখার সভাপতি ATM আতাউর রহমান রঞ্জু লিখেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা হোক, ঘুচে যাক দূরত্ব। ইরান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক কাম্য। ফিলিস্তিন ইস্যুতে OIC ভূমিকা চাই। হামাসকে শক্তি দিয়ে, সাহস দিয়ে এগিয়ে নিলে বিজয় নিশ্চিত।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে দেবাশিস গোপ লিখেছেন, এটা ভাবতে ভালো লাগছে যে ইসরায়েলের দাম্ভিকতা ও আগ্রাসী মনোভাব আর সহজে দেখানোর হিম্মত করবে না। এভাবেই ফিলিস্তিনিরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে, অদূর ভবিষ্যতে তা গোটা বিশ্ব দেখবে।
গাজা যুদ্ধ নিয়ে সর্বশেষ মন্তব্যটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শ্রোতাবন্ধু নিজামুদ্দিন শেখের। তিনি লিখেছেন, মানব জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে যুদ্ধ। যাতে টিকে থাকতে হলে প্রয়োজন হোসাইনি আদর্শের শিক্ষা, আল্লাহর প্রতি ইমান ও নির্ভরশীলতা ও শাহাদাত পিয়াসী মনোভাব। ফিলিস্তিনের বীর যোদ্ধারা এই মানসিক শক্তি অর্জন করে আল আকসা স্ট্রম অভিযানের মধ্য দিয়েই মানবতার দুশ্মন জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিস্ময়কর সাফল্য লাভ করবে ইনশাআল্লাহ।
ফিলিস্তিন ইস্যুতে সুন্দর সুন্দর মতামত দেওয়ার জন্য ভাই নাজিমুদ্দিন, আতাউর রহমান রঞ্জু, দেবাশিস গোপ এবং নিজামুদ্দিন শেখ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ছোট জাম্বারিয়া থেকে মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, গত 27 সেপ্টেম্বর বুধবার রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডেতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় যে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমিলি আউদিয়া ক্যাস্ট্রেরা গত 24 সেপ্টেম্বর রোববার ফরাসি নারীদের 2024 সালের প্যারিস অলিম্পিক গেমসে হিজাব পরা নিষিদ্ধ করেন। অলিম্পিক গেমসে ফ্রান্সের নারীদের হিজাব নিষিদ্ধ করার ঘোষণায় ফরাসি সরকারকে তিরস্কার করেছে জাতিসংঘ মানবাধিকার অফিসের নারী মুখপাত্র মার্তা হারদাতো। 26 সেপ্টেম্বর মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের তিনি বলেন, একজন নারী কি পড়বেন আর কি পড়বেন না সে সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেওয়া কারোরই উচিত নয়। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীর বক্তব্যে ধর্মীয় বিদ্বেষ পোষণ করার মতো মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মুসলিম নারীদের শালীন পোশাক নিয়ে ফরাসি ক্রীড়ামন্ত্রীর ভূমিকা অবশ্যই নিন্দনীয়। বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করাই ভাই আব্দুল হাকিম মিয়াকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর গ্রাম থেকে, আর পাঠিয়েছেন মানভূম শ্রোতা সংঘের সভাপতি সুরজিৎ মাহান্তি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। প্রতিনিয়ত ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠান প্রচার করায় প্রচুর মানুষ খুব সহজেই অনুষ্ঠান শুনতে পারছেন। রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানই খুব ভালো লাগে।
রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মতামতের জন্য ভাই সুরজিৎ মাহান্তি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদি থানার চর ঝাকালিয়া গ্রাম থেকে মিয়া মোহাম্মদ সিদ্দিক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনলে সব জানা যায়, বস্তুনিষ্ঠ সংবাদ শুনতে পারা যায় এবং জ্ঞান বৃদ্ধির প্রসার ঘটে। গত 11 সেপ্টেম্বর প্রচারিত সোনালি সময় অনুষ্ঠানে আলোচনা করা হয় বিয়ে নিয়ে। এতে বলা হয়, বিয়ের উপযুক্ত সময় হল যৌবনকাল। বিয়ে মানুষকে দেয় সামাজিক মর্যাদা ও ব্যক্তিত্ব। বিয়ে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে করা সুন্নত। বিয়ে সম্পর্কে সুন্দর আকর্ষণীয় তথ্য জানতে পেরে সবাই উপকৃত হয়েছেন। একই দিনের কথাবার্তা অনুষ্ঠানে সিরাজুল ইসলামের সংবাদ বিশ্লেষণ এবং নারী মানবফুল অনুষ্ঠানের প্রশংসা করেছেন শ্রোতা বন্ধু।
ভাই মিয়া মোহাম্মদ সিদ্দিক, আমাদের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার কেওয়াতলা থেকে পল্লী রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ মান্নান আলী পাঠিয়েছেন দুটি মেল। একটিতে তিনি লিখেছেন, কলেজ জীবন থেকে রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান শোনা ও চিঠিপত্র লেখা শুরু হয়েছে এবং তা আজ পর্যন্ত চলছে। বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে লাইভ অনুষ্ঠান বেশি শুনছি। বিশ্ব সংবাদ, পত্রপত্রিকার পাতা, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, স্বাস্থ্যকথা এবং চিঠিপত্রের আসার প্রয়োজন ভালো লাগছে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ খবর পরিবেশনায় রেডিও তেহরান আমার কাছে গুরুত্বপূর্ণ মাধ্যম।
ভাই মোহাম্মদ মান্নান আলী, কলেজ জীবন থেকে শুরু করে এখনও রেডিও তেহরান শুনে যাচ্ছেন জেনে আমাদের সত্যিই ভালো লাগছে। বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পাইগয়ড়া থেকে মোহাম্মদ রুবেল ইসলাম হৃদয় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি IRIB ফ্যান ক্লাব রংপুর বিভাগের সদস্য। রেডিও তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতা বন্ধুদেরকে বৃষ্টি ভেজা এক বাগান ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, আমি আপনাদের নতুন বন্ধু, আমি আপনাদের নিয়মিতভাবে অনুষ্ঠানে অংশ নিয়ে থাকি, আজই প্রথম ইমেল করছি, আশা করি উত্তর পাব।
ভাই রুবেল ইসলাম হৃদয়, আপনার চিঠির উত্তর দেয়া হলো, আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি মতামত জানব বাংলাদেশের এক শ্রোতাবন্ধুর কাছ থেকে। প্রথমে তার পরিচয় জানা যাক।
আমি ঠাকুর প্রসাদ রায়, সহধর্মী সম্পাদক আইআরবি ফ্যান ক্লাব রংপুর বিভাগ রংপুর, সেই সাথে সভাপতি গুলনা কালীগঞ্জ আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, গ্রাম ও ডাকঘর গুলনা কালীগঞ্জ, উপজেলা জলঢাকা, জেলা নীলফামারী, বাংলাদেশ। জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশনে বর্তমানে আমি চাকরি করি।
ভাই ঠাকুর প্রসাদ রায়, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে ও কিভাবে?
রেডিও তেহরানের সাথে আমার পরিচয় 2005 সাল থেকে। রংপুর বিভাগের অন্যতম ডেক্সার প্রবীণ সোতা সদ্য আব্দুল কুদ্দুস মাস্টার ভাইয়ের সাথে, তিনি আমাকে রেডিও তেহরান বাংলা বিভাগ অনুষ্ঠান শোনার জন্য পরামর্শ দেন। তখন থেকে নিয়মিতভাবে শর্টওয়েভে অনুষ্ঠান শুনে আসছি, এখন ফেসবুকে পেজে নিয়মিত অনুষ্ঠান শুনি। আমার প্রিয় বেতার রেডিও তেহরান।
আচ্ছা, রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
সাক্ষাৎকার অনুষ্ঠান আছে আলাপন, সুন্দর জীবন, দর্পণ, রংধনু, বিশ্ব সংবাদ, বাংলাদেশের খবর, দৃষ্টিপাত, এই অনুষ্ঠানগুলো আমাকে ভীষণ ভালো লাগে এবং মুগ্ধ করে।
রেডিও তেহরানের অনুষ্ঠানের মান উন্নয়নে আপনার কোনো পরামর্শ থাকলে দিতে পারেন?
রেডিও তেহরানের সম্প্রচার মান উন্নয়নের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশে প্রতিটি বেতারের বিভাগে ফেসবুকের পাশাপাশি FM ব্যান্ডে অনুষ্ঠান প্রচার করতে হবে, তাহলে গ্রামে গঞ্জে শত শত হাজার হাজার শ্রোতা রয়েছে, তাদের কাছে আমরা রেডিও তেহরানকে পৌঁছে দিতে পারব।
সব শেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে তাও বলতে পারেন।
সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা নিয়মিতভাবে রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলা বিভাগের অনুষ্ঠান শুনেন এবং আপনাদের মতামতগুলো পৌঁছে দেন রেডিও তেহরান বাংলা বিভাগের কাছে। তাদের কাছ থেকে আপনারা সুন্দর সুন্দর উত্তর জবাব পেয়ে যাবেন এবং আপনাদের কাছে অন্যতম একটা বেতার মাধ্যম হয়ে দাঁড়াবে রেডিও তেহরান।
শ্রোতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আপনি। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য ঠাকুর প্রসাদ রায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া থেকে ফ্যামিলি রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি নিজামুদ্দিন শেখ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত ও ভক্ত শ্রোতা। গত সেপ্টেম্বর মাসে আমি 24টি মেইল পাঠিয়েছি, যার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান সম্বন্ধে মতামত জানিয়ে মেইল ছিল 16টি, রিসিপশন রিপোর্ট ছিল 5টি এবং লেটার রাইটিং কনটেস্ট ছিল 3টি। অথচ আমার মাত্র 2টি মেইল পড়া হয়েছে। এতগুলো মেইল করার পরও তার কোনো প্রাপ্তি স্বীকার পর্যন্ত করা হয়নি।
নিজামুদ্দিন ভাইয়ের অভিযোগের বিষয়ে রেজওয়ান ভাই কিছু বলবেন কি?
হ্যাঁ, কিছু কথা তো বলতেই হবে। প্রথম কথা হচ্ছে, সেপ্টেম্বর মাসে আসার সব চিঠি এখনো প্রিয়জনে প্রচার হয়নি, তাই হতাশার কিছু নেই।
এখানে আরেকটি কথা বলা দরকার, সেপ্টেম্বর মাসে রেডিও তেহরানে লেখা চিঠিগুলোর মধ্যে নিজাম ভাইয়ের একটি চিঠি কিন্তু শ্রেষ্ঠ চিঠির মর্যাদা পেয়েছে।
হ্যাঁ, সেজন্য নিজাম ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি ব্যস্ততা সত্ত্বেও মাঝে মধ্যে লিখবেন।
আজকের আসরের শেষ মেইলটি এসেছে রংপুরের পূর্ব শালবন থেকে, আর পাঠিয়েছেন শাইলা ফারজানা। তিনি লিখেছেন, ২৪ সেপ্টেম্বর তারিখে প্রচারিত নারী মানব ফুল অনুষ্ঠানের ৩৬তম পর্বে নারী ও পুরুষের সমান অধিকারের কথা নিয়ে আলোচনা করা হয়। আমরা নারীরা যে কোনো কাজে পিছিয়ে নেই এ অনুষ্ঠানটির মাধ্যমে জানতে পেরে অনেক খুশি হয়েছি।
বোন শাইলা ফারজানা, নারী মানব ফুল অনুষ্ঠান সম্পর্কে আপনার অনুভূতি জেনে খুবই ভালো লাগলো, আশা করি আবারও লিখবেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের পাঠানো কয়েকটি ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে মোহাম্মদ হাফিজুর রহমান, দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে দেবাশিস গোপ, বাংলাদেশের কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মোখলেসুর রহমান, কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন, ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম, কুড়িগ্রামের উলিপুর থানার জোনাইডাঙ্গা থেকে ফারুক আহমেদ এবং টাঙ্গাইলের ঘাটাইল থানার সাগর দিঘি থেকে লিখেছেন মোবারক হোসেন ফণি।
ইমেল পাঠানোর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নিব যুদ্ধবিরোধী একটি গান শুনিয়ে। গানটির কথা, সুর এবং কণ্ঠশিল্পী আমিরুল মোমিনিন মানিক।
বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
Stop genocide, cruelty. Save the world and humanity. Stop genocide, cruelty. Nada juttho noy, ar shantash noy. Prithibi ke hote dao shanti boloy. Nada juttho noy, ar shantash noy. Prithibi ke hote dao shanti boloy. Save the world and humanity. Stop genocide, cruelty. Thank you.
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։